শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে। উপস্থাপন করছেন সরকার কবিরউদ্দিন।
হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি, আপনাদের টেলিফোনের অপেক্ষায় আছি।
শুরু হচ্ছে আজকের কল ইন শো হ্যালো ওয়াশিংটন, বিষয় প্রবাস জীবন। আজ আমাদের এই কল ইন শো হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে তিনজন অতিথি উত্তরদাতা উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে, আমাদের শ্রোতাদের নানান প্রশ্ন নানান জিজ্ঞাসার জবাব দেবার জন্য, মন্তব্যের জন্য। উত্তরদাতাদের একজন হলেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্য থেকে নৃতত্ত্ববিদ, সাবেক বিশ্ববিদ্যালয় অধ্যাপিকা, লেখিকা, কবি ডক্টর অঞ্জলি ভট্টাচার্য। ফ্রান্সের প্যারিস থেকে বিশিষ্ট মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদার, আর লন্ডন থেকে রয়েছেন সাংবাদিক লেখিকা উর্মি রহমান। আপনাদের তিনজনকে এবং সেই সঙ্গে শ্রোতাদের স্বাগত জানিয়ে সরাসরি চলে যাচ্ছি টেলিকনফারেন্স লাইনে উপস্থিত কলারদের কাছে। প্রসঙ্গত, প্রশ্ন অনেক, টেলিকনফারেন্স লাইনে ভিড় জমে রয়েছে, সময়ের সীমাবদ্ধতার কারণে একই প্রশ্নের উত্তরের জন্য একাধিক উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। উত্তর আমরা সংক্ষিপ্ত আকারেই দেবার চেষ্টা করব, প্রশ্নকর্তারাও প্রশ্ন সংক্ষেপে বললে বাধিত হব। ধন্যবাদ, তাহলে শুরু করছি। প্রথমেই আমরা যাচ্ছি ঢাকা, বাংলাদেশে। কল করছেন জিল্লুর রহমান। হ্যালো,
সালামালাইকুম। আমি জিল্লুর রহমান, ঢাকা থেকে বলছি। আজকের প্রসঙ্গ প্রবাস জীবন। যুগ যুগ ধরে বিশ্বের জনসম্পদ ভাগ্যান্বেষণে নিজ মাতৃভূমি ছেড়ে দেশান্তরী হচ্ছেন। কেউ প্রবাস জীবনে স্থায়ীভাবে বসবাস করেন, কেউ বা নিজ ভূমির সাথে সম্পর্ক রাখতে চান। পরবর্তী বংশধরগণ প্রবাস জীবনে স্বচ্ছন্দ বোধ করেন বলে ধারণা করা যায়। আজকে আমি বাংলাদেশিদের প্রবাস জীবন সম্পর্কে প্রশ্ন রাখব। আমাদের দেশীয় জনশক্তি 30-40 বছর যাবৎ বিদেশমুখী হয়েছেন। প্রাথমিক পর্যায়ে মধ্যপ্রাচ্যে গমনের সংখ্যাধিক্য ছিল, বর্তমানে এটা বিশ্বমুখী হয়েছে। ইউরোপ, আমেরিকা সহ দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার উন্নত দেশসমূহে উল্লেখযোগ্য সংখ্যক জনশক্তি কর্মরত আছেন এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণ করছেন। মধ্যযুগ থেকে আমাদের দেশের লোকজন সমুদ্রপথে বিদেশগামী হতেন, কেউ কেউ অজানা পথে দেশান্তরী হতেন, আবার অনেকে সামুদ্রিক জীবনধারায় অভ্যস্ত হতেন। বিদেশগামী এবং প্রবাসী জনগণ বিপুল পরিমাণ অর্থ প্রেরণ করার কারণে বাংলাদেশের সামাজিক অবস্থান উন্নতি হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে রাষ্ট্রীয় উন্নয়নে এই বৈদেশিক মুদ্রা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে না। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রেরিত অর্থ লাভজনক ক্ষেত্রে বিনিয়োগ করলে দেশের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখত। অপরিকল্পিত অর্থায়নের কারণে দেশের জমির দাম এবং অ্যাপার্টমেন্টের দাম ঊর্ধ্বগতিতে বৃদ্ধি পেয়েছে, যা কিনা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। প্রবাস জীবনের প্রতিকূলতা এবং কষ্টের বিষয়ে উল্লেখ করছি না এবং বিদেশ গমনের অবৈধ পন্থা অবলম্বনের বিষয়ে আলোচনায় আনছি না। যে অর্থ ব্যয় করে আজকাল জনগণ বিদেশগামী হচ্ছেন এবং যে কষ্টের বিনিময়ে দেশে অর্থ প্রেরণ করছেন, সেটা নিজের দেশে বিনিয়োগ করলে এবং সঙ্গে সঙ্গে উদ্ভাবনী পন্থায় শ্রম দিলে দেশের আরও উন্নতি হতো বলে আমি মনে করি। প্রশ্ন হল, সরকার কি প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা উন্নয়ন খাতে বিনিয়োগ করার ব্যবস্থা নেবেন? ধন্যবাদ।
প্রথম এই প্রশ্নকর্তার জিজ্ঞাসার জবাব দেবার জন্য সরকারি কোন প্রতিনিধি আমাদের প্যানেলে আজকে নেই, তবে আমার প্যানেল অতিথিদের কাছে আমি যাব এই মন্তব্যের উপর মন্তব্য করার জন্য। প্রথমেই যাচ্ছি লন্ডনে, উর্মি।
হ্যাঁ, আসলে প্রশ্নকর্তার প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তরের খানিকটা নিহিত আছে। তিনি বলেছেন যে অপরিকল্পিত উপায়ে এই অর্থ ব্যয় করা হয়। আসলে বেশিরভাগ ক্ষেত্রে এটা ব্যক্তিগতভাবেই টাকাগুলো দেশে যাচ্ছে এবং ব্যক্তিগত খাতেই ব্যবহৃত হচ্ছে, এবং সরকার যদি এগিয়ে আসেন, বলা বাহুল্য আমরা তো সে ব্যাপারে সরকারকে অনুরোধ করতে পারি, দাবি করতে পারি যে সরকার যদি এগিয়ে আসেন এবং একটা পরিকল্পনা গ্রহণ করেন। আসল কথা কি জানেন, যে আমাদের কিন্তু এই যে আমরা যেসব বাঙালিরা বাংলাদেশিরা বিদেশে আছি, আমাদের জন্য কোনো মন্ত্রণালয় নেই এবং আমার মনে হয় না যে সরকারের কোনো কর্মকর্তাও আছেন যারা এই দিকটা দেখেন। তো সেক্ষেত্রে সেটা পরিকল্পনা করা ছাড়া আমি তো আর কোনো উপায় দেখছি না।
এ ব্যাপারে ভারতে কিন্তু অনেক কিছু করা হয় বলে শুনেছি, তো অঞ্জলি ভট্টাচার্য আপনি কিছু বলবেন?
হ্যাঁ, আমি যেটা বলবো সেটা কিন্তু উর্মি যা বললেন তার থেকে খুব অন্যরকম নয়। অনেক কিছু হচ্ছে ভারতে সত্যি কথাই, সেটাও কিন্তু আপনার ব্যক্তিগত ভাবেই অথবা সমষ্টিগত ভাবে বলা যেতে পারে, কিন্তু সরকারের সঙ্গে এই পরিকল্পনা এখনো অবধি তেমন ভাবে তো কার্যকরী হয়েছে বলে আমাদের জানা নেই।
পার্থপ্রতিম কিছু মন্তব্য করবেন?
না, আমি আসলে কি যে এটা তো একেবারেই সরকারি লেভেলের ব্যাপার। আসলে অনেকেই ইচ্ছা করে যে বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেশে কিছু করতে এবং তাতে দেশের মানুষের উপকার, সরকারের উপকার এবং দেশেরও নাম হয়, কিন্তু আমাদের দেশের পরিকল্পনাই হয়নি তৈরি। আমরা অনেক দিন পেরিয়ে এসেছি, আমরা স্বাধীন হয়েছি, আমরা সারা পৃথিবীতে বাংলাদেশ বাংলাদেশ করে চিৎকার করছি প্রবাসীরা, কিন্তু প্রবাসীদের কোনো কথাই কোনো সরকারই সেভাবে ঠিক মতো শুনছেও না, সেইভাবে পরিকল্পনাও নিচ্ছে না। যারা আগ্রহ করে যায় বাংলাদেশে, শুনেছি আমরা ব্যবসায়ী নই, কিন্তু ব্যবসায়ী বন্ধু বান্ধব যারা আছে, তারা যারা টাকা পাঠায় বা যারা ওখানে ইন্ডাস্ট্রি করতে চায়, সব সময় সেখানে ঘুষ বা বেআইনি কাজ কর্মকাণ্ড দেখে তারা আবার বিফল মনোরথে বিদেশে চলে আসে। তাই পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে ইদানিং নতুন সরকার বা বুদ্ধদেব বাবু যেটা করছেন, সেটা কিন্তু আমাদের বাংলাদেশেও হওয়া উচিত বলে আমি মনে করি, যে বিদেশ থেকে লোক নিয়ে এসে দেশের উপকার করা।
বাংলাদেশে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে এ ব্যাপারে মনোযোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা পরবর্তী কলারের কাছে যাবার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি।
শ্রোতা বন্ধুরা, ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
আমাদের পরবর্তী কলার শামীম আরা নিউ ইয়র্ক থেকে কল করছেন। হ্যালো।
হ্যালো, আমি নিউ ইয়র্ক থেকে শামীম আরা বলছি। প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশে অর্থনৈতিক বিনিয়োগের অন্যতম সহায়ক, অথচ বাংলাদেশে প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি আজও প্রবাসীদের মনে শঙ্কা সৃষ্টি করে। দেশে অনেক প্রবাসীর মৃত্যু হয়েছে, কিন্তু তাদের হত্যার বিচার আজও হয়নি। স্বদেশে হত্যাকাণ্ডের শিকার হলেও প্রবাসীরা সে হত্যার বিচার দৃঢ়তার সাথে চাইতেও পারে না, কারণ দেশে না থাকলে তাদের পক্ষে কথা বলার লোক থাকে না। প্রবাসীদের নিরাপত্তার জন্য সরকার কোন সুচিন্তিত পরিকল্পনা নিয়েছেন বলেও জানি না। যারা দেশে অর্থ পাঠায় তাদেরকে সিআইপি বা ভিআইপি মর্যাদা দেওয়ার কথা থাকলেও আজও তারা কাস্টমস ও পুলিশের অযথা হয়রানির শিকার, নির্যাতনের শিকার হয়ে এয়ারপোর্টে মারা গেছেন অনেক প্রবাসী। এই বিষয়ে বর্তমান সরকারের কোন ব্যবস্থা নিতে পারবে কি?
আবারও এ ব্যাপারে সরকারি কর্মকর্তা কেউ জবাব দেওয়ার জন্য এখানে নেই, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি। তো উর্মি রহমান আলোকপাত করবেন।
হ্যাঁ, আসলে ব্যাপারটা উনি যেমন বললেন যে এই হত্যাকাণ্ডগুলোর বিচার হয়নি, কিন্তু শুধু এগুলো না, দেশে যারা আছে সেখানেও বহু হত্যাকাণ্ড আছে অতীতের এবং বর্তমানে, সেগুলোরও তো কোনো বেশিরভাগেরই কোনো আমরা সুরাহা হতে দেখি না, কোনো মীমাংসা হতে দেখি না। নিরাপত্তা তো অবশ্যই শুধু আমরা প্রবাসীরা যখন দেশে যাব তা না, যারা আমাদের দেশে বেড়াতে যান তাদের ক্ষেত্রেও এটা অবশ্যই নিরাপত্তার প্রশ্নটা আসছে, এবং দেশের ভাবমূর্তিটাও তখনই বোঝা যায় যখন এয়ারপোর্টে নেমেই মানে হেনস্থা হতে হয়। তো এ ব্যাপারেও তো সরকারের উদ্যোগ ছাড়া তো আমি আর কোনো উপায় দেখি না। আর যারা বিমানবন্দরে কাজ করেন কি দেশের পুলিশ ভাইরা আছেন, তাদের প্রতিও আমাদের অনুরোধ যে আপনারা এ ব্যাপারটা ভেবে দেখবেন যে আপনারা অযথা যে হয়রানি করছেন তাতে কিন্তু আমাদের মুখটাই ছোট হচ্ছে। এর বেশি কিছু বলা আমার পক্ষে তো আর সম্ভব নয়।
পার্থপ্রতিম মজুমদার, এরকম কিছু কিছু ঘটনার কথা আমরা পত্রপত্রিকায় পড়েছি, আপনিও পড়েছেন নিশ্চয়ই, তাই না?
না, আসলে ব্যাপারটা কি, যে দেশে আমরা যাই বা সেই ভারতবর্ষ হোক বা বাংলাদেশ হোক, আমাদের নিজেদের দেশ হোক, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিজের দেশেরই ঠিক না থাকে, প্রবাসীদের ব্যাপারটা তো পরে আসছে, তা দেশে গিয়ে আমরা যখন পৌঁছাই সেই একই প্রবলেমের মধ্যেই আমরা গিয়ে সেটাকেই ফেস করি। এবং যেটা আমার মনে হয় যে দেশে যারা থাকে দুর্নীতিগ্রস্ত কিছু লোক তো আছেই, তাদের কারণেই সারা দেশের সব ডিপার্টমেন্টেরই নাম খারাপ হয়। সবাই তো আর অসৎ নয়, আসলে কিছু অসতের জন্যই সবার নাম খারাপ হচ্ছে। তা আমরা প্রবাসীরা যারা গিয়ে পৌঁছাই তাদের ধারণা হয় যে আমাদের বোধহয় জানলা দিয়ে হাত বের করলেই ঝাপাত করে কোনো জায়গায় ডলার, কোনো জায়গায় পাউন্ড, বা আমরা এখন ইউরোতে বাস করছি, ইউরোপে সেই ইউরোগুলো এসে পৌঁছায়, ওরা কেন তার ভাগ পাবে না? কিন্তু এদের ধারণা নেই যে এখানে প্রত্যেকেরই ডিসিপ্লিন দিয়ে, তার মেধা দিয়ে, প্রচন্ড পরিশ্রম করে, ঠান্ডা বা গরম যে কোনো টাইমেই তাদের যে পরিশ্রম দিয়ে তারা সেই অর্জনটা করছে, সেটা আমাদের কিছু লোক সেটাকে ভাগ বসাতে চায়। অর্থাৎ যেখানে দেশের পরিস্থিতি আইন শৃঙ্খলার কোন সঠিক কিছু নেই, আপনি রিক্সা করে যেতে পারবেন না, বেবি ট্যাক্সি করে যেতে পারবেন না, যে কোনো জায়গায় পুলিশও এসে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে, সেখানে প্রবাসীরও তো আমরা তো কেউ, আমি হয়তো 25 বছর প্যারিসে আছি, উর্মি রহমান উনিও আছেন হয়তো একই সময়, বা অন্য আরও যারা বাইরে আমরা কেউ 30 বছর 40 বছর, আসলে আমরা দেশে গিয়ে নিজেরাই প্যানিকড হয়ে যাই, আমরা ভীত হয়ে যাই যে কখন কি হয়, আমরা সন্ধ্যার মধ্যে বাড়িতে ফিরে চলে আসি। তা এই জিনিসগুলো তো সরকারি লেভেলে যদি ঠিক না করে, আমরা প্রবাসীরা চিৎকার করেও তো কিছু করতে পারবো না। সেই প্রথম প্রশ্নের মতোই সে একই অবস্থা আমাদের, যে আমরা শুধু বলতে পারি, এটা তো দায়িত্ব সরকারের।
প্রফেসর অঞ্জলি ভট্টাচার্য, ঠিক এইরকম একটা নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ রয়েছে, দুশ্চিন্তা রয়েছে ভারতের যারা প্রবাসী দেশে যান, যখন তখন এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বা হন বলে আপনি শুনেছেন কি?
হ্যাঁ, আমি বলবো না যে এতটা চরম অবস্থায় হত্যাকাণ্ড বা ওই রকম আমার ঠিক কানে আসেনি, কিন্তু এইগুলো তো খুবই সত্যি কথা, যেটা পার্থপ্রতিম বললেন, যেটা উর্মি বললেন, যে নিরাপত্তার একটা প্রশ্ন থেকেই যায়। এবং সেটা আমি খানিকটা সরকারের কথাও ভাবি, খানিকটা আমাদের দেশের সমস্ত পরিস্থিতির কথা ভাবি, আর ভাবি যে হয়তো আমাদেরও তো একটু ভয় রয়ে গেছে। আমি আজ বিদেশে বসবাস করছি 37 বছর, কাজে আমার একটু অচেনা হয়েই থাকে, পাল্টায়, লোক বেড়ে গেছে, দেশ হয়তো একটা অংশ খুবই সাফল্যের চেহারা দেখছে, বাকিটা তো দেখতে পাচ্ছে না। কাজেই বিশেষ করে যদি কলকাতায় চলাফেরা করি, তখন আমাদের নিরাপত্তা সম্বন্ধে খুবই সাবধান হতে হয়, ভয় পেতে হয়। আর টাকার ব্যাপার যেটা বলছেন, সেটাও কিন্তু ওই একই ব্যাপার। অনেকেই তলিয়ে বুঝতে চান না যে এদেশে আসা মানেই টাকার থলি নিয়ে কেউ আমাদের জন্য বসে থাকে না। আমরা যখন এসেছিলাম $8 পকেটে করে, কিন্তু নিজেদের অধ্যবসায় বলুন, শ্রম বলুন, ভাগ্য বলুন, যাই বলুন, সেইগুলো বিনিময়ে আমরা হয়তো দুমুঠো মোটা ভাত কাপড়ের সংস্থান করে থাকি এবং প্রত্যেক বছর দেশেও যাই। তার মানে এই নয় যে আমাদের টাকা রাখবার জায়গা নেই বলে এগুলো করি, এগুলো করি প্রাণের টানে, এগুলো করি মানুষের টানে। কাজেই এই যে দুটো বলছেন, আমার প্রবাস জীবনের যে অভিজ্ঞতা পার্থপ্রতিম এবং উর্মির সঙ্গে আমার কিন্তু বেশ ভালো মিলে যাচ্ছে, সে আপনি ঢাকা বলুন, কলকাতা বলুন, দিল্লি বলুন, চট্টগ্রাম বলুন, যে কোনো জায়গাতে আমার কিন্তু মনে হয় ছবিটা একই, তফাৎ হয়তো খানিকটা আছে অল্প বিস্তর, কিন্তু আসল ব্যাপারটা ওই একই দাঁড়াচ্ছে।
মাত্রায় কিছু ফারাক থাকতে পারে,
মাত্রার তফাৎ হতে পারে, কিন্তু ব্যাপারের তফাৎ কিছু।
আমরা পরবর্তী কলারের কাছে যাবার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। এর পর কল করছেন সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা থেকে আবুল কালাম রাসেল। হ্যালো।
হ্যালো, আমি আবুল কালাম রাসেল ফুজায়রা সংযুক্ত আরব আমিরাত থেকে বলছি। বাংলাদেশের বাজেটের খুব সামান্য একটা অংশ অর্থের যোগান দেয় বৈদেশিক দাতা সংস্থাগুলো, তার চেয়ে অনেক বেশি যোগানদাতা প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। সামান্য কিছু অর্থ দিয়ে দাতারা যেভাবে সরকারকে বলে এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, কিন্তু প্রবাসীরা সরকারের নিকট খুব বেশি কিছু চায়নি, নির্বাচনে ভোটাধিকার আর বিমানবন্দরে ভালো ব্যবহার। কিন্তু দুঃখজনক সত্য, প্রবাসীরা যাতে ভোট দিতে পারে সেজন্য সরকার শুনেও যেন না শোনার বান করে থাকে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত 3টি সরকারই এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। আমরা কি আশা করতে পারি আগামী 2007 যে নতুন সরকার আসবে তারা এ ব্যাপারে কার্যকর উদ্যোগী হবে? ধন্যবাদ।
বিমানবন্দর পরিস্থিতির ব্যাপারটা নিয়ে তো একটু আগেই আমরা মোটামুটি কথা বলেছি, তো এই ভোটাধিকারের ব্যাপারে উর্মি কোন প্রতিক্রিয়া?
হ্যাঁ, ভোটাধিকার যেমন বিলেতের বাঙালিদের অনেক দিনের একটা দাবি, এটা আমরা সবসময় শুনছি। আর এটাও শুনছি যে প্রতিটা রাজনৈতিক দল নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু ক্ষমতায় গিয়ে তারা সেটা ভুলেও যাচ্ছেন। আর আসলে উনি কলার যেটা বলেছেন উনি একদম ঠিক বলেছেন, যে বৈদেশিক মুদ্রার বেশি অংশটা পাঠাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা, অথচ তাদের কোনো কথাই শোনা হয় না। শুধু উনি যেটা বলেছেন বিমানবন্দরে ভালো ব্যবহার কি ভোটাধিকার, তাছাড়াও তো দেশের ভালোমন্দের ব্যাপারে অনেকেই চিন্তা ভাবনা করেন, আমার মনে হয় সকলেই কম বেশি চিন্তা ভাবনা করেন, এবং সেই চিন্তা ভাবনার কিছু অংশ তারা সেখানে জানাতেও চান, কিন্তু সে কথায় কেউ কান দেয় না। এবং দাতা দেশগুলো যাই হোক আর তাদের উদ্দেশ্য যাই থাকুক, তাদের কথাই মানে শুনতে হবে, উঠতে বসতে হবে, সেটা তো ঠিক না। কিন্তু বাংলাদেশিরা যারা বাংলাদেশে, আমরা যখন কোনো কথা বলবো দেশ সম্পর্কে, দেশের ভবিষ্যৎ সম্পর্কে বা দেশের মানুষ সম্পর্কে, তখন কিন্তু আমরা প্রাণের গভীর থেকে একটা ভালোবাসা থেকে বলছি, সেটা শোনার ব্যাপারে তো কারো কোনো আগ্রহ দেখি না। আর ভোটাধিকারের ব্যাপারটা এটা অনেক দিন ধরে ঝুলছে এবং অন্য অনেক দেশে আছে যারা প্রবাসীরা ভোটাধিকার পেয়েছেন, কিন্তু আমাদের বেলায় সেরকম কোনো কিছু শোনা যাচ্ছে না। উনি যেমন আশা করছেন যে মানে আগামী সরকার এটা কিছু করবেন, আমি অবশ্য অতটা আশাবাদী নই, কিন্তু হলে খুব ভালো হয়।
আমাদের স্টুডিওর মনিটর স্ক্রিনে দেখতে পাচ্ছি যে মালয়েশিয়া থেকে একজন কল করছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। হ্যালো,
হ্যালো,
আপনার নাম ভাই?
হ্যাঁ, আমার নাম কামাল মজুমদার।
জি, আপনার প্রশ্ন?
আমার প্রশ্নটা আমি আসলে প্রশ্ন করতে আসিনি, অবশ্যই শুধু আমি শুধু দুটা কথা বলতে আসি, হয়তো এটা আপনারা একটু মন্তব্য করবেন।
বলুন।
আমার কথাটা হলো এটাই যে আমরা যে মালয়েশিয়া আসছি 1996 সালে, আমাদের 96-এর পরে 2000 সালে কিছু সংখ্যক বাঙালি এদেশে আসছিল, তারপরে আর নতুন কোনো কলিং নাই। আমাদের এই বাঙালিদেরকে একটা বদনামি দিয়ে মালয়েশিয়ার সরকার কলিং বন্ধ রাখছে অনেক বছর। এখন আমাদের বদনামিটা হলো এখানে মেয়ে সংক্রান্ত ব্যাপার, বলে বাঙালি মালয়েশিয়া বিয়ে এসে এখানে বিয়ে করে, কিন্তু শুধু বাঙালি নয়, এখানে বাঙালি ছাড়াও ইন্দোনেশিয়া এবং বিশ্বের অন্যান্য দেশের লোকেরাও এখানে বিয়ে করছে, কিন্তু তাদের ব্যাপারে কিন্তু মালয়েশিয়া সরকারের তেমন একটা কোন নাক গলাগালি নেই। কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে মালয়েশিয়া সরকার কেন এই রকমের বিরূপ প্রতিক্রিয়া, এবং বিয়ে ব্যাপারটা নিয়ে আমাদের দেশের সাথে এতটুক এত লম্বা সময় আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন ছিল? তো বিবাহ প্রথাটা তো পৃথিবীর অন্যান্য দেশে চালু আছে, তা আমাদের বাংলাদেশের বাঙালিরা মুসলমান, মালয়েশিয়ার মানুষ এরাও তো মুসলমান, মুসলমান মুসলমানকে বিয়ে করবে, এতে এদের সরকারের সমস্যা কোথায়? ইন্দোনেশিয়া বহু লোক এদেশে বিয়ে করছে কিন্তু তাদের কোনো সমস্যা হচ্ছে না, এবং অহরহ বিয়ে হচ্ছে, কিন্তু বাঙালিদের ক্ষেত্রে কেন তাদের এমন অনীহা আসলো, সেটাই আমার সবচেয়ে মনে সবচেয়ে বেশি ক্ষোভ।
উর্মি কোন মন্তব্য করবেন? এটা তো ভিনদেশি সরকারের ব্যাপার,
খুব কঠিন, কারণ আমরা যেহেতু মালয়েশিয়া থাকিও না, ঠিক ব্যাপারটা পুরো
এবং ওদেশের সরকারের তরফ থেকে তো আমরা কিছু বলতে পারি
না, সেটা বলতে পারছি না। তবে বিয়ে ব্যাপারটা সেটা মুসলমানের সঙ্গে মুসলমানেরই হোক আর যারই হোক, বিয়ে ব্যাপারটা তো অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার, এখন সেটাকে সেটা কেন সরকারি পর্যায়ে সেটার ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা তো বলা খুব মুশকিল।
জি, মালয়েশিয়া থেকেই আরেকজন ফোন করছেন, শাহ আলম। হ্যালো,
আসসালামু আলাইকুম, আমি কোয়ালা লামপুর থেকে বলছি।
জি বলেন ভাই। জি,
আচ্ছা আমার প্রশ্ন, এখানে মালয়েশিয়াতে আমরা আসছি বেশ কয়েক বছর হয়ে গেছে, তো আমাদের এইখানে বুঝলেন বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতেছে, যেমন তামিলেরা আমাদের সমস্যা দেখায়, মানে ইন্ডিয়ান তামিলেরা, ওরা আমাদের হয়রানি করে অনেক সময় পাসপোর্ট চুরি করে নিয়ে যায়, অনেক সময় চিন্তাই করে, এইসব ব্যাপারে সরকার কোন সহযোগিতা আমাদের করতেছে না। আর দ্বিতীয়ার্ধে আমার প্রশ্ন আরেকটা, বাংলাদেশের জনশক্তি আনার জন্য উন্নয়ন কাজের জন্য চেষ্টা করতেছে এখন মালয়েশিয়ান সরকার, কিন্তু বাংলাদেশ থেকে এইরকম পাস দিতেছে না, দিতেছে শুধু এতটুকুই সরকারি ভাবে 30,000 টাকা 35,000 টাকা উদ্যোগ দিতে হবে। আমার প্রশ্ন, অন্য অন্য কোন দেশে গেলে, আমরা যদি বাইরে যাই সৌদি আরব বা অন্য অন্য কোন দেশে, আমাদের কোন 2 টাকা বা 5 টাকা দিতে হয় না, কিন্তু মালয়েশিয়া আসার ব্যাপারে আমাদের কেন এত টাকা সরকারকে দিতে হবে, এটাই আমার প্রশ্ন।
এখানেও মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্টতা রয়েছে প্রশ্নের একটি অংশে, যেখানে আমরা কোনো মন্তব্য করতে পারছি না, এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্টতা রয়েছে প্রশ্নের যে দ্বিতীয় অংশে, সে ব্যাপারে আমরা বাংলাদেশ কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করছি। তবে প্রফেসর ভট্টাচার্য, আপনি কোন মন্তব্য করবেন এর উপরে?
এখানে আমার মন্তব্যটা একটু কমজোরিই হবে, কেননা প্রথম কথা আমি তো মালয়েশিয়াতে বসবাস করা দূরস্থান, আমি কখনো যাইও নি, এবং আমার মালয়েশিয়া সম্বন্ধে যে ধারণা শুনছি মানে ছিল সেটা ওনার কথা শুনে আমার কিন্তু ধারণাটা করে চুরমার হয়ে যাচ্ছে। আর একটা কথা শুনে আমি অত্যন্ত দুঃখ পাচ্ছি, সেটা হলো ভারতীয় মালয়েশিয়াতে যা অথবা বাংলাদেশীয় মালয়েশিয়াতে যান, তারা তো সবাই হয় উদ্বাস্ত অথবা কোনো প্রকারে গেছেন, নট উদ্বাস্ত আমার বলাটা ঠিক হলো না, মানে কোনো উপায়ে তারা মালয়েশিয়াতে গেছেন এবং সেখানে থাকবেন। সেখানে একটা দল সমষ্টিগত ভাবে যদি আরেকটা দলের উপরে হয়রানি করে তাহলে তার থেকে দুঃখের কথা কিছু নেই, কিন্তু আরো কি দুঃখের কথা জানেন? এটার বোধহয় কখনো প্রতিবিধানও হয় না, সেটা তো আমরা ইতিহাসের নজির থেকেই দেখতে পাই। সেই জন্যে আমি মানুষ হিসেবে অত্যন্ত দুঃখ বোধ করছি, সমাজতাত্ত্বিকের বিষয় এটা হলেও এটা তো মানবতারও প্রশ্ন, কাজেই যেখানে মানবতার অবমাননা হয় সেখানে আমাদের সবারই ভাববার আছে, যদিও প্রতিকারটা আমাদের হাতে নেই, দুঃখটা কিন্তু সেখানে।
আমরা পরবর্তী কলারের কাছে যাবার আগে আবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
এর পরের কলার ঢাকা থেকে প্রফেসর নাজমা হক। হ্যালো,
সালাম আলাইকুম। আমি নাজমা হক ঢাকা থেকে বলছি। প্রবাসের জীবন এক অর্থে নিরাপত্তার আনন্দের জীবন, আবার অন্যদিকে খুব কঠিন ও কষ্টের জীবন বটে। যে কষ্ট বাঙালি প্রবাসীরা বিদেশে করেন তার অর্ধেকও যদি দেশে করতেন তবে আত্মীয় বন্ধু নিয়ে দেশেই মনে হয় শান্তিতে ও আনন্দে থাকতে পারতেন। বিশেষ যখন দেখি 9/11 এর পর তাদের জীবন অকারণেই আরো কষ্টকর হয়েছে, তখন খারাপ লাগে বইকি। তবে যখন শুনি বিদেশেও দুই বাঙালি হলেই দুই দল বা রাজনৈতিক পার্টি হয়ে যান এবং অনেক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন, তখন খুব লজ্জিত এবং সংকুচিত হই। প্রবাসীদের কাছে আমাদের অনেক আশা, তারা শিক্ষায় দীক্ষায় অনেক উচ্চ ধাপে যাবেন, আচার আচার ব্যবহারে অনেক মার্জিত হবেন, ধৈর্যশীল হবেন ইত্যাদি, এবং সর্বোপরি দেশপ্রেমিক হবেন, ভারতীয়দের মতো দেশে ইনভেস্ট করে দেশবাসী ও দেশের উপকার করবেন এবং নিজ সংস্কৃতি ঐতিহ্য ও কৃষ্টি অক্ষুণ্ণ রাখবেন। আমার মনে হয় সময় এসেছে প্রবাসীদের একটি নির্দিষ্ট সময়ের পর নাগরিকত্ব পাওয়া এবং অর্জন করতে পারলে প্রথম শ্রেণীর নাগরিকত্ব পাওয়ার। বিশ্বায়নের যুগে এটুকু নিশ্চয়ই তাদের প্রাপ্য। ধন্যবাদ
প্রফেসর নাজমা হক, আপনার বিশ্লেষণের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পার্থ, কোন মন্তব্য করবেন?
না, আমি মন্তব্য করতে চাই না, উনি যে কথাগুলো বলেছেন ঠিকই বলেছেন, তবে প্রবাসীদের তো আলাদাভাবে দেখলে চলবে না, প্রবাসীরা তো আমাদের দেশেরই, যে দেশ থেকে এসছে তাদেরই একটা অংশ। তা সুতরাং প্রবাসে নিশ্চয়ই আমি যদি একটা ভালো কাজ করি, আমি বাংলাদেশের ছেলে, তা সেই নামটা অন্তত এদেশের মানুষ জানবে যে বাংলাদেশ থেকে এই ছেলেটি এসছে। যেরকম আমি শিল্প সাহিত্যের সঙ্গে জড়িত, সুতরাং কিছুক্ষণ আগে যখন মালয়েশিয়ার যে ভদ্রলোক যে দুজন কথা বললেন, আমার কিন্তু ধারণা পুরোপুরি আলাদা। তার কারণ কি, আমাদের নিশ্চয়ই প্রবাসীরা এমন কোন কাণ্ড ঘটিয়েছে ওখানে যার ফলে মালয়েশিয়ান গভর্নমেন্ট তাদের দিকে কোনো টেক কেয়ার করছে না, যে ভারতীয়রা বা অন্য শ্রমিক যারা গেছে তাদের দিকে যেভাবে তারা দেখছে বাংলাদেশের দিকে দেখছে না। কারণ 87 আমি ওখানে শো করেছি চারটে, এবং ওখানে আমাকে রানি এসে দেখা করেছেন, তারপরে মাস্টার অব দ্য ওয়ার্ল্ড টাইটেল দিয়েছেন, প্রত্যেক দিন প্রতিটি পত্রিকায় আমি বাংলাদেশের ছেলে সেই কথাটা প্রথম লাইন দিয়ে শুরু করে যে সম্মান দেখিয়েছিল। তখন আমাদের হাইকমিশন ছিলেন ফারুক সোবান সাহেব, তিনি নিজেই অবাক হয়েছিলেন যে আমাদের প্রেসিডেন্ট ভিজিট হলে দু লাইনের আমি একটা লেখা জোগাড় করতে পারি না, আর তুমি প্রতিদিন ফুল পেজ পাচ্ছ। তো এটা তো সম্মান অর্জন করতে হয়, এবং আমার মনে হয় মালয়েশিয়াতে আমাদের শ্রমিকরাও যথেষ্ট পরিমাণ ভালো শ্রম দিয়ে নিষ্ঠা দিয়ে সবকিছু দিয়ে কাজ করছে। তা কিছু মানুষের জন্য আমাদের দেশেও যেরকম আমাদের সর্বক্ষেত্রে নাম খারাপ হয়, প্রবাসেও ঠিক একই জিনিসই হচ্ছে। তা সুতরাং আমাদের নামের সঙ্গে আমাদের দেশ জড়িত, এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যখন প্রবাসে আসি আমরা যেন মনে রাখি যে আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছি। তাহলেই হবে কি যে আমাদের ভালো সুনামের সঙ্গে ভালো কর্মের সঙ্গে দেশের নামটাও চলে আসবে, তখন শ্রমিকদেরও তারা আনতে চাইবে সেই দেশ থেকেই।
হ্যাঁ পার্থ, আপনার এবং প্রফেসর নাজমা হকের মন্তব্য এ বিষয়ে নিশ্চয়ই প্রণিধানযোগ্য। তবে সে সঙ্গে এটাও বোধহয় বলা দরকার যে আমাদের মালয়েশিয়া কলার যে কথা বললেন সে অভিযোগের যথার্থ আমাদের পক্ষে এখানে বসে তো যাচাই করে সম্ভব নয়, সেই প্রেক্ষিতে প্রফেসর অঞ্জলি ভট্টাচার্য যেমন বললেন যে ব্যাপারটা নিতান্তই মানবিক এবং মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টির বোধহয় বিচার বেশি
নিশ্চয়ই এবং আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় যাতে এই ব্যাপারে খোঁজ খবর নেন,
নিশ্চয়ই নিশ্চয়ই
আমাদের আবেদন থাকবে।
তো এর পরের কলার কলকাতা থেকে কল করছেন সফিউর রহমান। হ্যালো।
হ্যালো, আমি কলকাতা থেকে সফিউর রহমান বলছি। শৈশবে সংবাদপত্রে দেখতাম উচ্চশিক্ষার্থী বিদেশ যাত্রা, বহুকালে এই ধারণাই ছিল যে বিদেশ যাত্রা উচ্চশিক্ষার জন্যই করা হয়। ধীরে ধীরে ধারণাটা বদলে গেল, এক এক করে চিকিৎসা, চাকরি, আশ্রয়, আত্মগোপন এসবেরও কেন্দ্র হয়ে উঠল বিদেশ। প্রবাস জীবন অবশ্যই সুখের জীবন যদি সুখ আর স্বাচ্ছন্দ্যর মানে একই হয়। সচরাচর উচ্চাশা নিয়ে প্রবেশ করলেও প্রবাস জীবনে কিছু নেগেটিভ অবস্থারও সম্মুখীন হতে হয়, যেমন ভাষার সমস্যা, নিরাপত্তাহীনতা, সমাজ ব্যবস্থার অপরিচিতি, আবহাওয়ার সমস্যা ইত্যাদি। তবে প্রবাস জীবনের পজিটিভ সাইডটাই মানুষকে প্রবাসের দিকে টানে। আর্থিক উপার্জনের সুযোগ ও পরিমাণ প্রচুর, শিক্ষা চিকিৎসা দূষণমুক্ত ব্যবস্থা, প্রশাসনের বিভিন্ন স্তরে সহজ সংযোগ মানে ইজি অ্যাক্সেস স্বদেশের তুলনায় অনেক বেশি। শুধু একটাই অসুবিধা, প্রবাসে প্রথমে মানুষ নিজেকে আইসোলেট মনে করে, তারপর সেটা কালেকটিভ আইসোলেশন হয়ে যায় যাকে বলা যায় দলবদ্ধভাবে একাকী। এত সত্ত্বেও এইসব প্রবাসীরা স্বদেশে লাট বেলাট মূলত অর্থের প্রাচুর্যের জন্য। তাই আমার প্রশ্ন, স্বদেশের ফের বিদেশের চুহা এইভাবে যদি প্রবাসীদের ডিফাইন করা হয় সেটা কি সঠিক নির্ণয় হবে? আপনারা কি বলেন?
সফিউর রহমান, আপনার মন্তব্য নিশ্চয়ই আগ্রহ উদ্দীপক। তো প্রফেসর অঞ্জলি ভট্টাচার্য মন্তব্য করবেন?
নিশ্চয়ই, সফিউর রহমান যেটা বলছেন সেটা আমরা সবাই, অন্তত আমার ধারণাতে, সেই সুবিধে অসুবিধে দুটোরই সামনে আসি। তবে কেন প্রবাসে আসি, কেন থাকি, সেটা হচ্ছে প্রথমে, হ্যাঁ উনি যেটা বলছেন ঠিক, তাই উচ্চশিক্ষা প্রথম কথা ছিল। তারপর উচ্চশিক্ষা পাবার পর কিছু আর্থিক সচ্ছলতা, আমরা যারা এখানে আসি এসেছিলাম অন্তত, তারা মোটামুটি তখনকার দিনে আজ থেকে 37-40 বছর আগে মোটামুটি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে, এবং তারা কিছুটা মেধাবী ছিলেন, কাজেই এখানকার শিক্ষা ব্যবস্থা তাদের আকর্ষণ করেছে। তারপরে তখনকার দিনে বাংলাদেশি বলুন, ভারতবর্ষ বলুন, চাকরি বাকরি বা জীবনযাপন এত সহজ, সহজ বলাটা আমার উচিত হচ্ছে না, এতটা সুযোগ ছিল না। যেখানে এখন যেমন অন্তত ভারতবর্ষের কথা আমি বলতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম তারা কিন্তু দেশে থেকেও ভালো উচ্চশিক্ষা পাচ্ছেন অথবা উচ্চশিক্ষার পরে ফিরেও যাচ্ছেন কিছু কিছু। আমাদের সময়ে ওটাই কেমন যেন একটা ধারা হয়ে গিয়েছিল, আসব পড়ব চাকরি করব ভালো থাকব সেই রকম। হ্যাঁ, দেশের সঙ্গে যোগাযোগ তো ছিন্ন হয়ে যায়, সত্যি কথাই তো। আমরা তো আমাদের যেটা প্রথম ভুবন সেটা ভুলে গিয়ে আমরা দ্বিতীয় ভুবনটাকে প্রথম ভুবনের মতন করে গ্রহণ করেছি, গ্রহণ করতে বাধ্য হয়েছি, এবং থাকতে থাকতে ভালো লাগে না এটা বলা সম্ভব না। আর বিশেষ করে আমরা যারা আমেরিকাতে থাকি, মানে উত্তর আমেরিকাতে অন্তত, সেখানে ধরুন দেশের সঙ্গে সংযোগ রাখবার অনেক ব্যাপার রয়েছে, বঙ্গসম্মেলন হয়, তারপরে আমরা স্থানীয় লোকেরাও কিছু কিছু গদ্য পদ্যের আসর ধরনের করে থাকি, নানা অনুষ্ঠানও করি, ইন্টারনেটে পত্র পত্রিকা সমস্ত কিছুই পড়া যায়, দেশেও মানে প্রায় একবার বা দুবার করে বছরে যাওয়াই হয়। সেই দিক থেকে দেশের সঙ্গে যোগ ছেড়ে গেছে বলা যেতে পারে না, কিন্তু পরবর্তী প্রজন্ম এবং তার উপরের প্রজন্ম কি করবে জানি না। কাজে একদিক থেকে সব থেকে বড় কথা হচ্ছে আমরা এই যে বাঙালিয়ানার গর্ব করি, আমরা এই যে বাঙালি সংস্কৃতি নিয়ে মানে ওঠাপড়া করি, সেই সংস্কৃতি কি আমাদের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে মিলিয়ে যাবে, সেই প্রশ্নটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এবং সেই প্রশ্নটাও ঠিক সমাজবিজ্ঞানীর কাছে ধরে তোলবার নয়, সেই প্রশ্নটা হচ্ছে মানুষের আবহমানকতার কাছে ধরে নেবার।
আমরা এখনই ছোট্ট একটা বিরতি নিচ্ছি।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
আমাদের এবারের কলার শাহানা নাসের, কল করছেন ঢাকা থেকে। হ্যালো,
সালাম আলাইকুম।
সালাম আলাইকুম,
আমি শাহানা নাসের ঢাকা থেকে বলছি।
বলুন ভাই।
প্রবাসী জীবন আমাদের মধ্যে অনেকেরই কাম্য, তবে প্রবাসে বসবাস সবার জন্য কতখানি সুখময় হয়। আমাদের দেশের মানুষের প্রবাসী হওয়ার প্রধান কারণ অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা, এছাড়া আর কি হতে পারে। আমাদের মধ্যে যে দেশপ্রেমটা সুপ্ত অবস্থায় থাকে, তা প্রবাসী হওয়ার সাথে এত জাগ্রত হয় কেন? ধন্যবাদ।
উর্মি রহমান।
হ্যাঁ, খুব সুন্দর বলেছেন, কথাটা ঠিকই। দেশাত্মবোধ আমাদের বিদেশে, দূরে গেলেই তো মাকে বেশি মনে পড়ে, ঠিক না? সেজন্য হয়তো আমরা বিদেশে আসলে আমরা বেশি করে বুঝতে পারি যে আমরা দেশকে কত ভালোবাসি। আর প্রবাস জীবন সবার কাম্য হয়তো ঠিক, কিন্তু সেটা অনেকটা না জেনেই। প্রবাস, আগের কলার যেটা বলেছিলেন, সুখ এবং স্বাচ্ছন্দ্য দুটো কিন্তু এক নয়। আর সকল আমরা বিদেশে যারা আছি সবাই যে খুব ভালো আছি, খুব আরামে আছি, সেটাও ঠিক না। এখানে দু ধরনের প্রবাসী আছেন। এক ধরনের পেশাজীবী যারা, তারা হয়তো একটু ভালো আছেন, কিন্তু যারা পেশাজীবী নন, যাদের খুব কষ্ট করে থাকতে হচ্ছে, তারা কিন্তু ততটা ভালো নেই আর কি। কিন্তু তারপরও নানান কারণে নানান পরিস্থিতিতে মানুষকে থাকতে হয়। ওই যে বলে না, প্রবাসে দৈবের বসে, অনেকটা সেরকমই। আমার মনে হয় উনি যেটা প্রশ্ন করেছিলেন যে দেশাত্মবোধটা কেন এত জাগ্রত হয়, সেটার কারণ ওই, দূরে গেলেই মাকে বেশি মনে পড়ে।
পার্থ, কিছু যোগ করবেন?
আমি কি যোগ করবো, আমি আসলে থাকি প্যারিসের শহরতলিতে, অর্লি এয়ারপোর্টের কাছে। মানে ওনার কথাতে আমার মনে পড়ে গেল, উর্মি রহমানের কথাতেও মনে পড়ে গেল। আসলেই কিছুক্ষণ আগেই ভাবছিলাম যে বকুল ফুলের গন্ধ, সেই ছোটবেলায় পাবনায় যে শহরে জন্মেছি সেখানে যেরকম নিতাম, এখনো সেই গন্ধটা প্যারিসে বসে অনুভব করি। আমি থাকি আসলে দক্ষিণ শহরতলিতে, যেখানে অর্লি এয়ারপোর্ট। প্রতি রোববার এখানে বাংলাদেশ বিমান যখন ওঠানামা করে, সে দূর থেকে আমাদের দেশের প্লেনটাকে যখন দেখি, তখন বুকটা ফেটে ওঠে। মনে হয় ওর লেজটা ধরে যদি দেশে চলে যেতে পারতাম। আসলে কি, সবার প্রয়োজনের কারণেই মানুষের, সে দেশেই হোক আর বিদেশেই হোক, স্থিতি। আজকে যদি দেশেও একটা ভালো কিছু হয়, তার কর্মকাণ্ডের সঙ্গেও আমরা গিয়ে ঝাঁপিয়ে পড়ি। আবার দেশে যদি বন্যা সাইক্লোন হয়, আমাদের যা যা সামর্থ্য কেউ শিল্প সাহিত্য দিয়ে একটা ফান্ড রাইজ করার চেষ্টা করে, তা আমরা দেশে আসলে দূরে থেকেও আমরা বোধহয় দেশের মানুষদের থেকে অনেক বেশি দেশকে, নিজের দেশকে ভালোবাসি। তা সেটাই মানে যে ভালো এ দেশে আছি না দেশে গিয়ে থাকি, যেটা এখানে আমি মনে করি যে এখানে একটা অনেকদিন থাকতে থাকতে একটা নিরাপত্তা বোধ একটা হয়, যেটা দেশে গিয়ে হয়তো কিছুদিন পরে আবার ওখানেও আমরা অ্যাডজাস্ট করে যাই। তা এখন ভালো আছি না খারাপ আছি, ওই যে উর্মি রহমান যে কথাটা বললেন যে কেউ কেউ আসে এখানে শুধু টাকা কামাতে, আবার কেউ কেউ আসে তার নিজের ক্যারিয়ারটাকে তৈরি করতে, নিজের দেশের নাম করতে, সে দু ধরনের মানুষকে নিয়েই তো প্রবাস। কিন্তু আমার সবসময় কেন জানি না মনে হয়, যখনই আমরা বিদেশে প্রবাসে থাকি, দেশের মানুষ যেন কেন আমাদেরকে পর করে দেয়, ওখানে গিয়ে যেন আমরা হারিয়ে যাই, মনে হয় যে পৃথিবীর সব থেকে বড় বেকার বোধ হয় আমি আজকে ঢাকাতে এসে পৌঁছেছি। তো সেটা সরকারেও যেন আমাদেরকে করুণা করে, আর এখানে এসেও আমরা অল্প কিছু মানুষ অবশ্যই প্রথম সারিতে চলে যায়, কিন্তু বেশিরভাগই আমরা খুঁজে ফিরি, নিজেকে আবিষ্কার করার চেষ্টা করি সারা জীবন ধরে, সেই কাল বোধ হয় শেষ হবার নয়।
এ ব্যাপারে আসলে অনেক চিন্তা ভাবনার অবকাশ রয়েছে, নানান ধরনের জবাব হতে পারে, নানান ধরনের দৃষ্টিভঙ্গির অবকাশ রয়েছে। তো যাই হোক, আমরা পরবর্তী কলারের কাছে যাচ্ছি, পশ্চিমবঙ্গে এহসান উদ্দিন কল করছেন। হ্যালো,
আমি এহসান উদ্দিন সরকার, অগ্রা আখনা, পশ্চিমবাংলা থেকে বলছি। আমার প্রশ্ন হল, প্রবাসীদের গন্তি আলগা তো হয়, কখনো কখনো সময়ের বিবর্তনে একেবারে শুকিয়ে হারিয়ে যাওয়ার আশঙ্কা কি থাকতে পারে? ধন্যবাদ।
প্রফেসর অঞ্জলি ভট্টাচার্য, আপনি একটু আগেই এই গ্রন্থি নিয়ে কিছু একটা বলছিলেন।
হ্যাঁ, এটা নিয়ে আমি বলছিলাম, আমার একটা রবীন্দ্রনাথের একটা উদ্ধৃতি দিয়ে শুরু করি, সেটা আপনার শাহানা প্রশ্নের উত্তরও বটে। রবীন্দ্রনাথ বলেছিলেন, মনে আছে, তোমার আচ্ছাদন হতে যেদিন দূরে ফেলাও টানি, সে বিচ্ছেদে চেতনা দেয় আনি, দেখি বদনখানি। কাজে দূরে থাকলে ভালোবাসা অন্তত আমাদের প্রজন্মের বাঙালিদের কমবে না দেশের প্রতি, কিন্তু তারপরে আমি আগেই বলেছি ওটা আস্তে আস্তে তারা আমাদের পরবর্তী প্রজন্ম যদি এদেশে পুরুষানুক্রমে বসবাস করে, তবে তাদের বাঙালিয়ানা তথা স্বদেশিয়ানা আস্তে 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 মুছে যাবে। এটা আমার নিজেরও দুটো অভিজ্ঞতা হয়েছে, যদিও আজকে আপনাদের সময়ের অভাবে বলতে পারবো না। একজন আমার প্রফেসর, তিনি শুনেছিলাম ইন্ডিয়ান, অফিস ঘরে ঢুকে দেখি সাদা ধবধবে একটি আমেরিকান বসে আছেন, আমি ভয় পেয়ে চলে আসছিলাম। যাই হোক, তিনি পরে বললেন যে তাঁর পূর্বপুরুষ 12 পুরুষ আগে কাশ্মীর থেকে চলে এসেছিলেন, তারপর আর ফিরে যাননি। সেই একটা আমার চোখের সামনে একটা মূর্তি ভাসে, আরেকটি মূর্তি ভাসে, আমি নিউ অরলিয়ান্সে গিয়েছিলাম, সেখানে একজন একটা কালো পরিবারের সঙ্গে আমার আলাপ হলো রাস্তায়, এবং তারা শুনলাম, আমি তো তাদের কালো বলেই ধরে নিয়েছিলাম, শুনলাম তারাও ভারতীয়, 300 বছর আগে নিউ অরলিয়ান্সে এসে পৌঁছেছেন আর ফিরে যাননি। এখন আমি যখনই এই কথাগুলো বলতে থাকি, তখনই আমার মনে আমাদের পরিবারের, আমাদের পরবর্তী প্রজন্মগুলোর ছবিটা ওইখানেই এসে আটকে যায়। তার বেশি আমি খুব একটা কিছু দেখতে পাই তা দেখতে পাই না। এটাও কিন্তু আপনার সমাজবিজ্ঞানের কথা নয়, এটা আমার নিজের আবেগ এবং অনুভূতির কথা। কাজে কিছু তো আমাদের গ্রন্থি শিথিল হয়ে যায়, কিন্তু আমাদের প্রজন্ম, আবারও আমি তাই মনে করি, আমাদের প্রজন্মের অতটা গ্রন্থি শিথিল এখনো অন্তত উত্তর আমেরিকাতে হয় বলে মনে হয় না। কিন্তু দেশের প্রতি টানটা থাকে, দেশে থাকতে না পারার ব্যথাটা আসে শরৎকালে শিউলি ফোটে। আমি তো একবার বোধ হয় শিউলি ফুল দেখেছি 37 বছর বয়সে, গরমকালে ইলশেগুড়ি, এই রকম ছোট 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 স্মৃতি, সেগুলো তো সবসময় জড়িয়ে থাকে, এবং স্মৃতিটা শুধু বেদনার নয়, স্মৃতিটা খানিকটা মধুরও বটে। তবে হ্যাঁ, এইগুলো হয়তো সমস্তই আমার, সে একটা সাইকোলজিক্যাল সান্ত্বনা, এবং নিজের এই একেবারে পরবাসী হয়ে যাওয়ার একটা, কি বলবো, একটা সামিল, একটা আপনার সাফাই গাওয়া, এটা হতেই পারে, এটা আমি স্বীকারই করি। তবে ওইটাই কথা যে আমরা প্রথম প্রজন্মের একরকম দেশের জন্য ভাবনা, চিন্তা এবং আবেগ, পরবর্তী প্রজন্মের কি হবে সেটা তো পরবর্তী প্রজন্ম পেরিয়ে না গেলে, তারা মাঝপথে না এসে পৌঁছলে আমরা ঠিক এখান থেকে অতটা বুঝতে পারব না।
আমরা পরবর্তী কলারের কাছে যাবার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
সেলিমা হাসান কল করছেন যুক্তরাষ্ট্রেরই মেরিল্যান্ড থেকে। হ্যাঁ ভাই, প্রশ্ন আপনার।
আমি সেলিমা হাসান, যুক্তরাজ্যের মেরিল্যান্ড শহর থেকে বলছি। আজকের বাংলার নারীদের প্রতিকূল পরিবেশের মধ্যে যে স্বাবলম্বিতার জাগাত প্রচন্ড উৎসাহ জেগে উঠেছে, সেটা খুবই প্রশংসাযোগ্য। আমি বাংলার নারীদের দৃষ্টিকোণ থেকে জানতে চাইছি যে আমরা যারা প্রবাসে দিবারাত্র নিরাপদ পরিবেশে চাকরি করার সুযোগ পাচ্ছি, সেটা দেশের নারীদের ক্ষেত্রে কি শুধুই কল্পনাতীত? এই বিষয়ে দেশের সমাজ নারীদের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য কতটুকু চিন্তা ভাবনা করছেন?
উর্মি রহমান, আপনার প্রশ্ন।
না, আসলে কি ব্যাপারটা, এটা কিন্তু দেশেও কল্পনাতীত নয়, দেশেও এখনো, এখন সমস্ত ক্ষেত্রে মেয়েরা কাজ করছেন। আপনি দেশে গেলেই দেখতে পাবেন, যেখানে যান আপনি, সেটা সংবাদপত্র অফিস হোক কি একটি কোন সরকারি অফিস হোক, কিংবা যেমন একটা কথা বলি যে বাংলাদেশ টেলিভিশনের ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন একজন মহিলা, সেটা অনেক বছর পর হলেন, সেটা আমরা খুব গর্ব করে বলতে পারি যে হ্যাঁ, মানে বাংলাদেশেও সেই পরিবেশ এসে গেছে। এবং এখনো কিন্তু, বিলেতের কথা আমি বলতে পারি, এখনো কিন্তু নারী ও পুরুষের বৈষম্যটা যায়নি। এখনো বেতনের ক্ষেত্রে বৈষম্য আছে অনেক ক্ষেত্রে, এবং খুব ওপরের সারিতে সেরকম নারীদের যাওয়ার ক্ষেত্রে এখনো বাধা রয়ে গেছে। সুতরাং বিশ্বব্যাপী নারীদের অবস্থা কিন্তু মোটামুটি একই বলতে পারি আমরা, এখনো সংগ্রাম অনেক দিন করতে হবে, এখনো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাইনি।
ডক্টর ভট্টাচার্য কোনো কিছু যোগ করবেন?
এখানে আমাকে তো উর্মিজা বলেছেন প্রায় তাই সেই কথাই বলতে হয়। যুক্তরাষ্ট্রে বিশেষ করে আপনি এটা নিজেও জানেন যে অনেক ক্ষেত্রেই সরকারি চাকরি বা শিক্ষা ব্যবস্থা ছাড়া, বিশেষ করে যেটাকে বলা হয় কর্পোরেট ওয়ার্ল্ড, সেখানে কিন্তু নারী পুরুষের শুধু বেতনের বৈষম্য নয়, তাদের পদেরও বৈষম্য ঘটে এবং ঘটে থাকে, ঘটতে পারে, সেটা কিছু মানে অজানা নয় কারোই। আর সেই হিসেবে আমাদের দেশে, সে বাংলাদেশই বলুন বা ভারতবর্ষই বলুন, সেখানেও আজকের মেয়েরা যেভাবে এগিয়ে এসেছেন সেটা কিন্তু আমরা যখন ছিলাম তখন অতটা ছিল না। পড়াশুনো করে ওই বিয়ে ওই ঘরকন্যাই বেশি সবাই ভাবতেন, এখনও সেটা মোটেই নেই। কাজে আমার কিন্তু মনে হয় না, আমাদের দেশ যদিও তৃতীয় বিশ্ব দুটো দেশই, কিন্তু সেখানে মেয়েরা প্রথম বিশ্বের নারীদের থেকে খুব যে পিছিয়ে আছেন সেটাও নয়, আর তাঁদের যে নিরাপত্তাটা সবসময় হানি হচ্ছে তাও নয়, সে নিরাপত্তার হানি তো এখানেও হচ্ছে অহরহই, তাই নয় কি?
আমরা এর পরের কলারের কাছে যাচ্ছি এবার। নিউ ইয়র্ক থেকে কল করছেন মইনুদ্দিন নাসের। হ্যালো,
মইনুদ্দিন নাসের বলছি নিউ ইয়র্ক থেকে। বাংলাদেশের যারা মধ্যপ্রাচ্যে কাজ করে তারা হচ্ছে বাংলাদেশের প্রকৃত বৈদেশিক অর্থ প্রেরণকারী। এখনো সৌদি আরব বা অন্যান্য প্রাচ্যের দেশ থেকে অধিক অর্থ বাংলাদেশে প্রেরিত হয়। পাশ্চাত্য তথা আমেরিকা থেকে দেখা গেছে যারা এখানে অবৈধ আছেন তারাই দেশে অর্থ প্রেরণের জন্য কাজ করেন, আর যারা বৈধতা অর্জন করেছেন তারা দেশ থেকে অর্থ নিয়ে আসতে চান, এখানে তারা সেটেল করতে চান, আর দেশে পাঠালেও তা যৎসামান্য, অর্থ উপার্জন করে এখানে থাকতে চায়। কিন্তু বাংলাদেশের মন্ত্রী রাজনৈতিক নেতারা প্রাচ্যের চাইতে পাশ্চাত্যের পরিবাসীদের দাম বেশি দেয়, বিষয়টি আসলে লক্ষণীয়। এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাশ্চাত্যমুখী পরশ্রী খাতর মানসিকতা বা পশ্চিমাদের বড় করে দেখার মানসিকতা কতটুকু যুক্তিযুক্ত তা ভেবে দেখা দরকার। আপনারা কি মনে করেন এই বিষয়ে?
পার্থ প্রতিম মজুমদার কি?
এটা তো খুব কঠিন প্রশ্ন, কারণ মধ্যপ্রাচ্যে যারা পরিশ্রম করছে তারা গায়ে গতর খাটিয়ে প্রচন্ড পরিশ্রম করছে, শ্রমিক শ্রেণী, এবং আমেরিকাতে যারা আসছে বাঙালি সাহেব তারা স্যুটকোট টাই পরে ঘুরে বেড়াচ্ছে, তাদের সঙ্গে হয়তো আমাদের সরকারি লেভেলের মন্ত্রীদের আত্মীয়তাও আছে, সুতরাং আত্মীয়দের টানবে না তো যারা কাজের লোক তাদেরকে কি টানতে যাবে? আমার তো মনে হয় সেইভাবেই বৈষম্য হিসাবেই এইভাবে দেখা হচ্ছে।
না, যুক্তরাষ্ট্রে সবাই স্যুট টাই পরে ঘুরে বেড়ায়, এটাও বোধহয় একটু ঢালাও হয়ে যাবে না?
ঢালাও হবে, আমি কথা বলছি যেহেতু আমেরিকা, তার কারণ আমরা সেই ইউরোপ বা আমেরিকাকে অনেক বেশি প্রাধান্য দিই। এখন যেহেতু শ্রমিক শ্রেণী মিডল ইস্টে গেছে, নিশ্চয়ই বাঙালিদের অনেক ভালো ভালো পোস্টে দুই উভয় পরে বাংলার থেকেই মানুষ মিডল ইস্টে বড় বড় পোস্টে কাজ করছে, কিন্তু মেজরিটি যেহেতু শ্রমিক ক্লাসের সুতরাং ওদের দামটা একটু কম, যদি ওরা সব থেকে বেশি টাকা পাঠাচ্ছে।
এখানেও অনেক মেহনতি মানুষ নিশ্চয়ই আছেন, মেহনতি বাঙালি অনেকেই আছেন, তো মেহনতি বাঙালি যেখানেই থাকুন তাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা রইল। দেশের জন্য যারা ভাবেন, দেশের জন্য যারা কাজ করেন, দেশের স্বার্থের জন্য যারা সর্বক্ষণ মনে নানান রকম বিচার বিশ্লেষণ করেন, তাদের সবার প্রতি আমাদের প্রভূত শ্রদ্ধা বোধ রয়েছে। তো আমাদের পরবর্তী কলিন শো হ্যালো ওয়াশিংটন প্রচারিত হবে আসছে বুধবার এই সান্ধ্য অধিবেশনী। অনুষ্ঠানে যোগদান দেবার আমন্ত্রণ রইল, প্রশ্ন করার অনুরোধ রইল, ইমেলে, ফ্যাক্সে অথবা স্টুডিওর নম্বরে টেলিফোন করে প্রশ্ন করা যায়। এজন্য ইমেল ঠিকানা হল bangla@voanews.com, ফ্যাক্স নম্বর 2022034952 এবং 2026192632, আর স্টুডিওর টেলিফোন নম্বর 2026193062। আমাদের আজকে কলিন শোর অতিথি তিনজন উত্তরদাতা, লন্ডনের উর্মি রহমান, প্যারিসের পার্থ প্রতিম মজুমদার এবং ভার্জিনিয়ার ডক্টর অঞ্জলি ভট্টাচার্য আপনাদেরকে, এবং সে সঙ্গে শ্রোতাদের সবাইকেই অনেক